তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে স্বাগত। আমাদের মদন চ্যানেল বাংলার ট্রান্সমিশন নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা তিলাওয়াতে কালামুল্লাহ শরীফ থেকে শুনব, হামদে বাড়ি তাআলা শুনব। পাশাপাশি আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়েছি, যা মানব জীবনে শিখা, জানা, বোঝা অনস্বীকার্য, খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ। যদি গভীর মনোযোগ দেই তাহলে আশা করি আজকের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর যদি এই জানা, শোনা, বোঝা নিজের জীবনে অ্যাপ্লাই করি তাহলে হয়তো আমাদের জীবনটা যেভাবে চলছে আরও ভালো চলবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, শুরুতে পরিচয় করে দেব, আমাদের সাথে স্পৃতি রয়েছেন আমাদের মিরাজ অত্তারি ভাই, পাশাপাশি রয়েছেন আমাদের আমাদের জনপ্রিয় নাথখা ইসলামী ভাই, মুবাল্লিগ, কারি আমাদের ইমরান হুসাইন অত্তারি ভাই মাদানি, ইনশাআল্লাহ তালা ইমরান হাসিন ভাই রয়েছেন। আর তেলাওয়াত শুনবো না তা তো হয় না, আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আমাদের বাড়িতে আলা শ্রবণ করব। এর পূর্বে আসুন একটি দুরুদে পাক এর ফজিলাত জেনে নিই। নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকবে। সুযোগ এখন রয়েছে, আমাদের দেহের মধ্যে জান রয়েছে, দেহের মধ্যে প্রাণ রয়েছে, এই সুযোগকে হাতছাড়া না করে আমাদের উচিত ফরজ ইবাদতের পাশাপাশি, নফল ইবাদতের পাশাপাশি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করা। ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করবে তাহলে তার নাম অধিক হারে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আর কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদির দামাত বরকাতুল আলিয়া, তিনি যে সবক প্রদান করেছেন, অর্থাৎ মুসলমানদের জন্য একটা সবক নামক রিসালা লিখেছেন, যে এই অনুযায়ী আমল করলে নাজাত প্রাপ্তি হতে পারে। 72 নেক আমলের মধ্যে একটি প্রশ্ন, একটি কোশ্চেন এটাও দিয়েছেন, আপনি কি আজকের কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে নিয়েছেন কিনা। সৌভাগ্যবান ইসলামী ভাই, ইসলামী বোনরা এই 313 বার দরুদ শরীফ পাঠ করে থাকে। আমরা যদি পাঠ করি তাহলে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে এবং কালকে আমাদের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আমরা থাকতে পারব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين. لا ترون الجحيم ثم لا ترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
ما شاء الله قرآن الكريم এর তেলাওয়াত শুনে আমাদের হৃদয়কে উদ্ভাসিত করলাম। দর্শক শ্রোতা, মানুষের বাংলার একটি প্রোগ্রাম রয়েছে কথা নিয়ে যত কথা, কথার ঝুরি, কথার মালা। মানুষের যদি কথা বলার শক্তি না থাকে, বাকশক্তি না থাকে, তাহলে তাকে বোবা বলা হয়। আর যখন মানুষ উত্তম কথা বলে, ভালো কথা বলে, তাহলে বলা হয় দেখো তার মুখ থেকে মুক্ত ছড়াচ্ছে। আর কোনো ব্যক্তির জবান থেকে যখন খারাপ কথা, গালিগালাজ ইত্যাদি বের হয়, তখন তাকে মানুষ শ্রদ্ধা করে দেখে না, সমাজে মানুষ তাকে ভালো চোখে দেখে না। সর্বোপরি কথার কিন্তু মূল্যায়ন, যা আমাদের সমাজের মধ্যে খুব ব্যাপক রয়েছে। এই জবান দ্বারা মানুষ মানুষের উপকার করে থাকে, এই জবান দ্বারা, এই কথার দ্বারা মানুষ মানুষের ক্ষতি করে থাকে, এই কথার দ্বারাই মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকে, এই কথার দ্বারাই মানুষের অন্তর খুশি করে থাকে। অর্থাৎ কথার যে মূল্য, এটা বোঝাই বাহুল্য যে এর কতটাই মূল্য রয়েছে। নিজের যে একটা অনুভূতি রয়েছে, সেই অনুভূতি মানুষকে বোঝানোর জন্য কথার যে কতটা আপনার প্রয়োজনীয়তা, সেটা যিনি কথা বলতে পারেন না তিনি বুঝতে পারেন। আমি একটু উদাহরণ দিব। যখন ছোট বাচ্চা থাকে, শিশু থাকে, কথা বলতে পারে না, হোক তার কোনো রোগ হয়েছে, পেটে ব্যথা হয়েছে অথবা অন্য কোনো ডিজিজ হয়েছে, বাচ্চা শুধু কান্নাকাটি করছে আর কিছু করতে পারে না, বলতে পারে না যে মা বাবা আমার এই সমস্যা, পেটে সমস্যা, অথবা ও হাত দিয়েও দেখাতে পারে না। হতে পারে দেড় বছর দু বছর যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে কমপক্ষে বললে তারা হাত দেখাতে পারে যে কি হয়েছে, পেটে কোথায় ব্যথা, শরীরে কোথায় ব্যথা, মানে ও অ্যাটলিস্ট দেখাতে পারে। কিন্তু এর চেয়ে যারা ছোট, সদ্য ভূমিষ্ঠ, তারা কিন্তু এ ধরনের কথা বলতে পারে না, দেখাতেও পারে না, ইশারাও দেখাতে পারে না। ডক্টর সিমটম দেখে, মায়ের কথা শুনে, এই তাকে অনুমানের ভিত্তিতে তাকে ওষুধ দেয়া। ডক্টর অনেক সময় বলে দেয় যে মা যদি সিমটম বলতে ভুল করে, বাচ্চা যেহেতু মায়ের কোলেই সবসময় বাচ্চা থাকে ম্যাক্সিমাম সময়, যদি বলতে ভুল করে তাহলে ডক্টরও ঔষধ দিতে ভুল করবে, আর যখন ডক্টর ঔষধ দিতে ভুল করবে তখন এই ঔষধ ওই বাচ্চার জন্য শিফা না হয়ে বিষ সমতুল্য হতে পারে। বুঝতেই পেরেছেন কথা বলার কতটা ভূমিকা রয়েছে। এই কথার দ্বারাই মানুষের জীবন বিনাশ হতে পারে, এই কথার দ্বারাই মানুষের একটা জীবন বাঁচাতে পারে। তো হয়তো অনেকেই বলছেন আজকের কথা নিয়ে এত কথা কেন, কথা নিয়ে যত কথা এটা তো রফিক ভাইয়ের অনুষ্ঠান, রফিক ভাই বলবে না। আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় হচ্ছে আমাদের কথা, ইনশাআল্লাহ তাআলা আমাদের কথা নিয়ে বিজ্ঞ মুবাল্লিগিন কথা বলবেন আজকের অনুষ্ঠানে, আর আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা।
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মনি শুইতেন তিনি কষ্ট কত পড়তেন তিন শুইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাই ভূমিকায় যাব না, অনেকক্ষণ ভূমিকা করে ফেলেছি, আপনার কাছে সরাসরি যাব আমাদের কথা নিয়ে।
ভাই আপনি যেমনটা বলছিলেন আজকে আমাদের কথা, আসলে মানুষ কথার মাধ্যমেই কাউকে বাঁচাতে পারে, বলতে তার হয়তো কল্যাণ সাধন করতে পারে, আবার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আসলে এমনটাই, মানুষ দুই ধরনের কথাই বলতে পারে না, আমরা কথা প্রচলিত কথার মাধ্যমে যেমনটা আমাদের এই কথার দ্বারাই মিথ্যা গিবর চগুল খুঁড়ি এইসব বিষয়গুলো ঘটে, তেমনিভাবে আমরা উত্তম কথার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনুল পাকের মধ্যে যে উত্তম কথা কোনটি, যেমনটা সূরাতুল হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থাৎ, এবং তার চেয়ে কার কথা উত্তম, অধিক উত্তম, যে আমার প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। তো এই আয়াতে মোবারকা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন যে ওইটা উত্তম কথা, সবচেয়ে উত্তম কথা যেটা তার দিকে আহ্বান করা হয়। তো আমরা যদি চিন্তা করি যে আমাদের কথাগুলো কি আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হচ্ছে নাকি শয়তানের দিকে আহ্বানকারী হচ্ছে, বা দুনিয়াকে ফিতনা ফিসাদের দিকে মানুষকে ধাবিত করতেছে। আমরা জানি যে আমরা শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মত, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস, তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে যারা আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে পূর্বে। কেন আমরা শ্রেষ্ঠ হলাম? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এটার কারণ হলো তোমরা কথা, কেন তোমরা উত্তম হলে, শ্রেষ্ঠ কেন হলে? আল্লাহ তাআলা বলেন যে তোমরা শ্রেষ্ঠ এ কারণে হয়েছো যে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। তো আমাদের কথা দ্বারা কি মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হয়, না এমন কাজ করি যে কাজ আল্লাহ তাআলার বিরোধিতা, আল্লাহ তাআলার নাফরমানি ঘটে, এটা কি সৎ কাজ থেকে আদেশ দেওয়া হয়, না অসৎ কাজের বারণ করা হয়, না বারণও করা হয় না আমাদের কথা দ্বারা, না আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আদেশ দিয়েছেন, ওই সকল কাজগুলা যখন আমরা দেখি সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, আদেশকে মানা হচ্ছে না, আল্লাহ তাআলা নাফরমানি করা হচ্ছে, তখন কি আমাদের কথা দ্বারা তাদেরকে বাধা প্রদান করি? করি না। তো দেখা যাচ্ছে যে এই যে আয়াতে মোবারাকে যে আমরা শ্রেষ্ঠ দাবিও করতেছি, আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কথা দ্বারা কিন্তু এই শ্রেষ্ঠত্ব প্রমাণ হচ্ছে না।
আশরাফুল মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি বলা হয়েছে,
মানব জাতি তো বলা হয়েছে, এরপরে আল্লাহ বলতেছেন পূর্বের যত জাতি আছে তার থেকে তোমরা শ্রেষ্ঠ। এটার কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ।
এটা একটা কারণ, কারণ তো মূল কারণ তো আমরা সকলে জানি নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আমরা হয়েছে,
জি জি,
তার উম্মতি আমরা হয়েছে, সেজন্য সর্বশ্রেষ্ঠ হতে পেরেছি। কিন্তু কোরআনুল কারীমের মাঝে আরো একটি অপশন আমাদেরকে দিয়েছেন যে এনাদের মধ্যেও ওই সকল লোক উত্তম, সবাই তো এখন যারা রয়েছেন কিয়ামত অবধি যারা আসবেন সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। যদি উম্মতির মধ্যেও তো আপনার শ্রেষ্ঠ মানব রয়েছে, শ্রেষ্ঠ মানুষ রয়েছে, সেই শ্রেষ্ঠ মানুষদের গুণাবলী সম্পর্কে এখানে বলা হয়েছে, তারা তাদের কথা কেমন হবে, মাশাআল্লাহ, তাদের কথা হবে নেকির কথা, তাদের জবান থেকে নেকির কথা বের হবে।
আর ওই সকল লোকদেরকে আল্লাহ তাআলা বলেন যে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম হয়ে গেছে, তারাই লক্ষ্য স্থলে পৌঁছেছে। তো যারা আসলে সমাজের মধ্যে আমরা কথা তো বলতেই থাকি, এখন আসলে চিন্তা করা উচিত যে আমাদের কথা কি কোরআন ও হাদিসের পক্ষে যাচ্ছে না কোরআন ও হাদিসের বিপক্ষে যাচ্ছে। তো কোরআনে পাকের মধ্যে একটি আয়াতে মোবারকা আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে মুসলমান এক মুসলমান অপর মুসলমান পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনাহুমা আখওয়াইকুম, যখন তোমাদের পরস্পরের মধ্যে ঝগড়া হয় তো তোমরা এটার মধ্যে সন্ধি করিয়ে দাও। তা এখন আমরা কথা বলি এটার মাধ্যমে কি আমাদের এই কথার দ্বারা কোরআনে পাকের যে এই আয়াতে মোবারাকা যে তোমরা সন্ধি করিয়ে দাও, তো আমাদের কথা দ্বারা কি সন্ধি হচ্ছে না পরস্পর ঝগড়া আরো লিপ্ত হচ্ছে? তো আমাদের দেখা উচিত যে আমরা কি কোরআনে পাকের বিরুদ্ধে যাচ্ছি না কোরআনের পাকের অনুসরণ করতেছি, আল্লাহ পাকের যে আয়াতে মোবারাকা আল্লাহ তাআলার যে নির্দেশ এটা আমরা কি পালন করছি কিনা। তো দেখা যাচ্ছে আমাদের যে উল্টোটা হচ্ছে, আমরা সমাজে যাতে ঝগড়া আরো লিপ্ত হয় আমরা ওই ধরনের কথা বলতেছি। এই যে দুইটা আয়াতে মোবারাকা আমরা শুনলাম, দুইটার কাছাকাছি এটার সাথে যায় যে আমরা যখন ঝগড়া হচ্ছে তখন এটা বারণ করতেছি না, আল্লাহ তাআলা যখন সৎ কাজের আদেশ দিচ্ছি না অথবা অসৎ কাজ যে করতেছে তার বারণ করতেছি না।
ঝগড়াটা কিন্তু আপনার শয়তানের পক্ষ থেকে,
শয়তানের পক্ষ থেকে
ঝগড়াটা, শয়তানের পক্ষ থেকে ঝগড়া, এটা কখনোই কাম্য নয়। আর দেখবেন যে যে দিল থেকে নিয়ত করে যে আমি কোনো ঝগড়া করবো না, তখন দেখা যায় তার উপর অনেক অত্যাচার নিপীড়ন এগুলো চলে আসে, তার উপর অনেক কথা চলে আসে। আপনি চুপ থাকবেন, চুপ থাকলেও আপনার দোষ, আপনি কিছু বলবেন বলাটাও দোষ হয়ে যায়, এমন কিছু সিচুয়েশন এমন কিছু জায়গাতে এমন রয়েছে। সেক্ষেত্রে বান্দা কি করবে নিজেও আপনার ই করতে পারে না। ইমরান হোসেন কি বলবেন সন্ধির ক্ষেত্রে
আমাদের সমাজে? তাহলে এটা শুধুমাত্র মুরব্বী বড়দের মাঝে এটা সীমাবদ্ধ না, বরং এটা ছোটদের মাঝেও চলে এসছে এবং বড়রাই শিক্ষা দিচ্ছে ছোটদেরকে। যেমন একটা ছোট সিম্পল বলি, যেমন অনেক সময় হয় অনেক ছোট বাচ্চা যদি কারোর সাথে মারামারি করে মার খেয়ে চলে আসে, ঘরে আসলে বলে তুই কেন মারিসনি,
তোকে
ভাত
খাওয়ানোর শক্তি কোথায়?
তো এই যে মা বাবারাই আরো উস্কে দিচ্ছে, একে আরো শিখাচ্ছে, তো এটা কি ভালো কথা আমাদের, আমরা যেটা শিক্ষা দিচ্ছি?
অবশ্যই।
তো সমাজের মাঝে এই বিষয়গুলো যেভাবে বড়দের মাঝে অহরহ পাওয়া যাচ্ছে, ঠিক সেভাবে বড়রাই ছোটদেরকে এই সভ্যতায় বড় করছে। সর্বপ্রথম আমাদের আসলে দেখা উচিত আমাদের কথা কেমন হতে হবে, কথাটা আমাদের কেমন হতে হবে। কারণ কোরআনুল করিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 83 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, অর্থাৎ তোমরা মানুষদের সাথে উত্তমভাবে কথা বলো। আল্লাহ তাআলাই ইরশাদ করেছেন যে আমরা যেন উত্তমভাবে কথা বলি, কোনো ধরনের যেন আমরা উল্টোপাল্টা গুনাহের বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কথা আমরা না বলি, মানুষ যেন সংযত শালীন থাকে কথাবার্তার মধ্যে। সে কারণেই কিন্তু আল্লাহ তাআলার এই হুকুম,
বিপরীত যেন না,
উত্তমের বিপরীত যেন না হয়। আর যদি আমরা হাদিসে কারিমার দিকে তাকাই, তাহলে এই উত্তম কথা যারা বলবে তাদের জন্য আল্লাহ রাসূল অনেক বড় সুসংবাদ রেখেছেন। যেমন হাদিসে কারিমার মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে তার জিহ্বা ও লজ্জাস্থানের হিফাজতের নিশ্চয়তা দান করবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দান করব।
সুবহানাল্লাহ, কত বড় একটা এখানে আপনার
অনেক বড় মেসেজ এবং এক ধরনের হুকুম আমাদের জন্য, যে আমরা যেন কোন ধরনের খারাপ কথা না বলি,
জবানের
হিফাজত।
এড করতে চাচ্ছি যে মাজমাউ জাওয়াইদ কিতাবের মধ্যে 210 নম্বর হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, সাইয়েদুনা আমর বিন আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলাম হলো মানুষকে আহার করানো আর উত্তম ভাবে কথা বলা। তো ইসলাম যদি এটাই হয় তো আমরা কোন ভাষায় কথা বলতেছি? আমরা তো ইসলাম, আমরা মুসলমান দাবি করতেছি, তা আমরা কি উত্তম আচরণ করতেছি?
এখানে আমি একটু শেয়ার করতে চাই, তা হচ্ছে যে দুই দিকে কথা শুরু করেছি, প্রথমত উত্তম কথা, দ্বিতীয়ত হচ্ছে মানুষের মাঝে বিচ্ছেদ না ঘটিয়ে সন্ধি স্থাপন করা। দেখে থাকবেন আপনারা সমাজের মধ্যে কিছু চাটুকারিতে থাকে, চাটুকার বলা হয় এদেরকে, আবার চগলখোরও বলা হয় অনেক সময়। চগলখোরকে বলা হয় মহাব্বতের চোর, আমির সুন্নাত বলেন মহাব্বতের চোর, চগলখোর চগলখোর, মানে ভালোবাসার চুরি করে, এদের কাজ হচ্ছে ভালোবাসা চুরি করা। আপনার কাছে আসবে, আপনার সাথে মহাব্বত স্থাপন করবে, ভালোবাসবে, আপনার থেকে কথা কিনবে, কথা কিনে আপনারই প্রতিপক্ষ অথবা আপনারই কোনো বন্ধুত্ব, আপনারই কোনো মহাব্বতের মানুষের কাছে গিয়ে আপনার এই মহাব্বত চুরি করে বিক্রি করে দিবে, এবং দুজনের মাঝে, দুই বন্ধুর মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, মা বাবার মাঝে, নিকট আত্মীয়তার মাঝে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিবে যাতে করে সম্পর্ক আর না থাকে। ওই যে একটি ঘটনা দিকে একটু ইঙ্গিত দিব, চগলখোরের ঘটনা বলতে গেলেই একটা হয়তো মানুষের দর্শক অনেকবার শুনেছেও, আমি আবার একটু হিংস দিব। এক ব্যক্তি, সে গোলাম ক্রয় করে। এখন আগের দিনে আর কি আমাদের সমাজে যেমন বাজারের মধ্যে এখন বিভিন্ন আসবাবপত্র বিক্রি হয়, তো এমন একটা সময় ছিল যেখানে মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি। এখনও দেখবেন যে বিভিন্ন জায়গাতে মানুষ বসে থাকে তাদের শ্রম বিক্রির জন্য,
শ্রম বিক্রি,
বিশেষ করে কনস্ট্রাকশনে যারা রয়েছে তারা তাদের সামানপত্র নিয়ে বসে থাকে, মানুষ আসবে তাদেরকে নিয়ে যাবে, তো এটা তো তাদের শ্রম বিক্রি হচ্ছে। আর তৎকালীন সময়ে মানে মানুষ মানে বিক্রি হতো, কিনে নিয়ে যেত। তো গোলাম যিনি কিনবেন তিনি আসছেন, আর যিনি বিক্রি হন তিনি বললেন যে আমার গোলাম সবদিকে সুঠাম দেহের অধিকারী, সকল কিছুই করতে সক্ষম, কিন্তু তার একটু সমস্যা আছে। কি বলেন, কি সমস্যা? বলছে সে একজনের কথা একজনে লাগিয়ে দেয়, চগলখোরের একটু সমস্যা আছে। আরে এটা কোনো সমস্যা হয়, এটা কোনো সমস্যা নয়, এটা আপনার কোনো সমস্যা, আমার জন্য কোনো সমস্যা নেই, ভালো দামে, ভালো দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, এবং ইসহ নিয়ে গোলামকে কিনে নিলেন। কিছুদিন যেতে না যেতেই তার ওই ব্যক্তির স্ত্রীকে তিনি কান পড়া বলে, আমাদের কান পড়া দিলেন, কানে কিছু এমন কথা, কান ভারী করলেন, এমন কথা বললেন যে আপনি কি জানেন আপনার অমুক এই এই কাজ করতেছে, অমুকের সাথে তার তো গভীর সুসম্পর্ক হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই আপনার আপনাকে তার জীবন থেকে সরিয়ে দিয়ে সে অন্য কাউকে এখানে স্থান দেবে। তো সাধারণ ব্যাপার, যখন কারো স্ত্রী, কোনো মহিলা জানতে পারে যে স্বামী অন্যদিকে ডাইভার্ট হচ্ছে, তখন তাকে আঁকড়ে ধরার জন্য, তাকে শোধানোর জন্য যা কিছু প্রাণপণ আপ্রাণ চেষ্টা করে থাকে। এখন ওই গোলাম বলল যে একটা উপায় আছে, যদি আপনি করতে পারেন আপনার জন্য, শুধু আপনার জন্য আমি কাজটা করতে পারি, এছাড়া দুনিয়া আর কেউ বললে আমি কাজ করব না। কি কাজ? আপনি আপনার স্বামীর হাজবেন্ডের দাড়ির নিচ থেকে, গড়ার এখান থেকে আপনি খুর দিয়ে একটু দাড়ি কেটে আমাকে দিবেন, এটা দিলেই এমন কাজ করা হবে যাতে আপনার আপনাকে আজীবনের জন্য আর কোথাও মানে যেতে হবে না, এখানেই থাকতে পারবে। এটা সহজ কাজ, যখন ঘুমাবে তখন আমি এটা নিয়ে নিব। হ্যাঁ ঠিক আছে। এদিকে মালিককে বললেন যে জাহাপনা সমস্যা তো হয়ে গেছে একটা। কী সমস্যা? আপনার স্ত্রী তো আপনাকে মেরে আপনার এই রাজ্য দখল করবে, আপনার এই সম্পদ দখল করবে, সম্পদ ভোগ দখল করবে, এবং তার সম্পর্ক তো অন্য কারোর সাথে হয়ে গেছে। এখন গোলাম সে সবসময় কাছাকাছি থাকে এদের, উনি তো
বিশ্বস্ত হয়ে গেছে,
বিশ্বস্ত হয়ে গেছে, তারপরেও স্ত্রীর ব্যাপারে কোনো কথা বললে একটু তো জাস্টিফাই করবে। উনি বললেন যে এর পিছনে তোমার কি রয়েছে, সবুত কি রয়েছে, প্রমাণ কি রয়েছে যে আমার স্ত্রী এমনটাই? বলেন যে আপনি দেখবেন যে আপনি যখন ঘুমাবেন তখন আপনাকে মারার জন্য সে উদ্যত হবে। কিছুদিন আপনি একটু ঘুমাবেন ঠিক, কিন্তু ঘুমের ভান ধরবেন, ঘুমাবেন না, দেখবেন যে তিনি কি করেন। তো এই কান ভারী করার কথাগুলো শুনে মালিক সে যখনই ঘুমায় তখনই সে ঘুমায় ঠিকই, কিন্তু চোখ তার সজাগ থাকে, তিনি সজাগ থাকেন, চোখ বন্ধ করে থাকেন, মনে হয় যেন ঘুমিয়ে গেছেন, কিন্তু আদৌ তিনি ঘুমান না। রাতে যখন রাত হলো, ঘুমানোর সময় হলো, তিনি ঘুমালেন, এদিকে তার স্ত্রী তাকে পাওয়ার জন্য, তাকে বস করার জন্য, তার সাথে সারা জিন্দগি কাটানোর জন্য কী করতে হবে, তার গলার এখান থেকে খুর দিয়ে দাঁড়িয়ে নিতে হবে। তো স্ত্রীও সুযোগ খুঁজছেন যে তার স্বামী কখন ঘুমাবেন আর কখন এই কাজটি করবেন। যখন দেখলেন যে তিনি ঘুম, তখন স্ত্রী তো জানেন না যে স্বামী আমার কার্যক্রমগুলো দেখার জন্য ঘুমের ভান ধরেছে। যখনই ঘুমের ই করেছেন তখনই তিনি খুর নিয়ে গলার নিচে লাগানো আরম্ভ করলেন, যেন এখান থেকে দাড়ি কেটে নিয়ে তাকে দিতে পারে গোলামকে, সে যেন তাদের সাথে মহব্বত সৃষ্টি করে দেয়। যখনই উনি এই খুর নিয়ে ওখানে যাওয়া শুরু করলেন, অমনি হাত খপ করে ধরে ফেললেন মালিক, ধরে সাথে সাথে খুর দিয়ে স্ত্রীকে জাগাতেই
হত্যা করে দেয়,
মানে মেরে ফেলে। যে গোলাম ঠিকই বলেছিল এই কাজটি, তুমি আমাকে মারার জন্য এই কাজ করতেছো। পরবর্তীতে যখন ওই স্ত্রীর বাবার বাড়ির লোক জানল, তখন তারা এর প্রতিশোধ নেয়ার জন্য উদ্যত হলো। তো বলা হয়েছিল অসংখ্য লোক, কিতাবে লেখা রয়েছে অসংখ্য লোক এই পারিবারিক দাঙ্গায় নিহত হয়েছে, অসংখ্য লোক। এখান থেকে বুজুগানি কেরাম এই ঘটনা থেকে নিচে ব্যাখ্যায় লিখেছেন যে চগলখুরি এমন একটা মানে কথা, এটাও কিন্তু কথা, চগলখোর মানে সে তো কথা বলবে, আপনার কথা অন্য অন্যজনের কাছে গিয়ে লাগিয়ে দিবে আর তার কথা আপনার কাছে এসে লাগাবে, এটাও তো কথা। এই কথাটা কিন্তু ভালো কথা না, আর এই কথার দ্বারা মানুষের সম্পর্ক ছিন্ন হয়, স্বামী স্ত্রী মহব্বত দূর হয়ে যায়, তাদের ঘরের মধ্যে আপনার দেখা যায় যে জাহান্নামে কখন যাবে এর পূর্বেই ঘরের মধ্যে দুনিয়ার জাহান্নাম শুরু হয়ে যায়। তো আমার দর্শক শ্রোতা, এ ধরনের লোক কিন্তু আপনার আশেপাশেই মজুদ রয়েছে, আশেপাশেই রয়েছে, এ সকল লোক থেকে হেফাজত থাকার জন্য আমাদের উৎসাহ করেছে। এভাবে করে গীবতের যদি আলোচনা করি আমরা, গীবত মানুষ এমনভাবে করে, এটাও কিন্তু কথার দ্বারা হয় সমালোচনা, কারো দোষ তার পিছনে সমালোচনার নিয়তে আপনি অন্য কাউকে বললেন, এটাই হচ্ছে গীবত। এ ধরনের হয়তো মনে রাখবেন, গীবত চগলখুরি আজকের অন্যের দোষ আপনাকে এসে বলছে, অন্যের কথা আপনাকে এসে বলছে। হাদিস শরীফে রয়েছে যা সারমর্ম, যে অচিরেই আপনার কথা অন্যজনের কাছে সে বলবে, আপনার কথা সে অন্য কাউকে গিয়ে বলবে। সেজন্য সাবধান, চগলখোরদেরও আপনার জায়গা দেওয়া যাবে না, এবং গীবতকারেরও গীবত শোনাও যাবে না, বলাও যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আসুন আমরা কালাম শ্রবণ করি, এরপরে ইনশাল্লাহ তাআলা আমরা আবারও আসবো আমাদের কথা নিয়ে। আজকের টপিক আমাদের কথা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমরা কালাম শুনছিলাম, ইনশাআল্লাহ তাআলা আবারও আসবো, কালাম শুনবেন, ইনশাআল্লাহ তাআলার সাথেই থাকুন। অনেকের কল শোনার চেষ্টা করব। আসুন আমরা আবারও যাব মিরাজ ভাইয়ের কাছে আলোচনা শোনার জন্য।
জি বাপু, আমাদের কথার মধ্যে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত যে একটা বিষয় তা হলো মিথ্যা। মানে আমরা বুঝতেই পারতেছি না যে আমরা মিথ্যা বলছি কিনা, মানে কারণে অকারণে মিথ্যা বলছি।
আচ্ছা,
তো মিথ্যার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা ইমানকে দূরে সরিয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেস্তা এক মাইল পর্যন্ত দূরে সরে যায়। তো মিথ্যা আমরা এমনভাবে মিক্স করে ফেলছি আমাদের কথার মধ্যে যে আমরা বুঝতে পারতেছি না যে এটা মিথ্যা বলছি কিনা, হাসি ঠাট্টার মাধ্যমে মিথ্যা বলছি আমাকে কোনো কারণ ছাড়া। এখন যেহেতু আমাদের হাতে মোবাইল ফোন সবার কাছে আছে, আমরা হয়তো একটা জায়গা আছি বলতেছি যে আমি অমুক জায়গা আছি, মানে সে তো দেখতে পারতেছে না, বা আমার এটা না বললে হতো আমি আছি হয়তো বা এখন স্টুডিওতে আছি, আমি বলতেছি আমি যাত্রাবাড়ি আছি, কিন্তু কাছাকাছি তো এটা না বললে হতো, আমি বলতেই পারতাম যে এখানে আছে। তো এই যে বিষয়টা অজান্তে আমরা মিথ্যা বলতেছি কোনো কারণ ছাড়া, আর মিথ্যার যে কতটা ভয়াবহতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইমানকে দূরে সরিয়ে দেয়। আরও একটা মিথ্যার প্রসারণ যে আমাদের কথার মধ্যে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি বলা হয়, মা বাবা বলে থাকেন যে বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলা হয় যে এখানে এই ভয় আছে এটা যাওয়া যাবে না, আসলে ওখানে কিছুই ছিল না, হয়তো কথাটা ঘুরিয়ে বলা যেত, কিন্তু এটা যে একটা মিথ্যা এবং কবিরা গুনাহ সেটা আমরা ভুলে রয়েছি। এরকম অসংখ্য কারণ আমরা বলতে পারি যেটা আমাদের প্রতিনিয়ত ঘটছে ইচ্ছাকৃতভাবে, আবার অজান্তে ঘটছে, মানে আমাদের এটা মানে রক্তের মধ্যে মিশে গিয়েছে যে আমরা এটা আসলে বুঝতে পারতেছি না, এটা মিথ্যা, এটা অনেক বড় কবিরা গুনাহ, আমরা এটা ধারণাই করছি না আর কি। তো এটা আমাদের কথার মধ্যে মিক্স হয়ে গেছে। তো আমাদের বোঝা উচিত যে কোরআনে পাকে মানে হাদিসের মধ্যে কি রয়েছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলার নির্দেশ সমূহ বিশ্বাস করে না তারাই মিথ্যাবাদী। তো আল্লাহ তাআলা কি বলেন সুরাতুল নহলের মধ্যে, আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই মিথ্যা আরোপ করে যারা আল্লাহ তাআলার নির্দেশ সমূহ বিশ্বাস করে না, মানে প্রকৃতপক্ষে তারাই মিথ্যাবাদী। তো আল্লাহ তাআলা বলছেন যে মিথ্যা বলো না, তো আমরা আল্লাহ তাআলার নির্দেশ সমূহ মানছি না, তো প্রকৃতপক্ষে এরাই মিথ্যাবাদী। তো আল্লাহ তাআলা এই কথাটাই এখানে বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিসে মুবারাকা আমি দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করতে চাইছি, তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা একটি বিশ্বাসঘাতকতা। যেমন তোমার ভাই তোমাকে বিশ্বাস করছে আর তুমি তার সাথে মিথ্যা কথা বলছো, সে তোমাকে বিশ্বাস করতেছে আর তুমি তার সাথে এর ঘাতকতা করছো, মিথ্যা কথা বলতেছে।
আসলে
তো মিথ্যা এমন একটা বিষয়, উনি তো ভাবতেছে মোবাইলের ওই প্রান্তে বসে আসলে সে সত্য কথা বলতেছে, সে অমুক জায়গায় আছে এত ব্যস্ত আছে, কিন্তু আসলে আমি ব্যস্ততার মধ্যে নাই। তো এটা আমরা অজান্তেই করে ফেলছি। তো আমাদের উচিত আল্লাহ তাআলার হুকুম মেনে আমাদের কথার মধ্যে মিথ্যা থেকে বাদ দিয়ে সত্যের মধ্যে নিয়ে আসা।
কিছু কল রয়েছে, কল আমরা শ্রবণ করে ইনশাআল্লাহ আবারও আসবো আমাদের টপিকে। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ হানিফ খান, নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠান দেখতেছি, সবাইকে উৎসাহ দেই যেটা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছে অনেকেই, আমিও ভক্ত। আমি যাতে আপনাদের এই অনুষ্ঠান দেখে যাতে শিখতে পারি, অনেক জানতে পারি, যাতে প্রচার করতে পারি, এটাই আমার প্রত্যাশা।
আমিন আমিন। আল্লাহ পাক আপনার প্রত্যাশাকে কবুল মঞ্জুর করুন। নেক্সট
রাসুলুল ইসলাম, আমি অনুষ্ঠান দিতে বলছি, আমি একটি গান শুনতে চাই। কল্লাগিয়া কান্দরে মন, কল্লাগিয়া দন্ড।
জি ইনশাআল্লাহ। তাহলে নেক্সট।
আমার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ, কুমিল্লা থেকে। আমি আপনাদের মাদারের চ্যানেল দেখি, আমি আমার ফ্যামিলি সবাই দেখে, দেখার পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 2023।
আচ্ছা, রাষ্ট্রের কথা বুঝতে পারি না, যাই হোক ভালো কথাই বলেছেন। নেক্সট।
আমি আপেল মাহমুদ বলছিলাম রাজশাহী থেকে। আমি আপনাদের চ্যানেল কন্টিনিউ দেখি, খুব ভালো লাগে। মাদানী চ্যানেল দেখে আমরা খুব উপকৃত হই, পার্থিব জীবনে পরিচালনা ক্ষেত্রে, সংসার আদি ক্ষেত্রে অনেক উপকৃত হই।
আল্লাহ খুব খুব বরকত দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা জেলা। আমি একটি গজল শুনতে চাই, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা।
আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। জি পরবর্তী কল।
আমি পঞ্চগড় শেখেরাত বাবনপাড়া থেকে বলছি, মোহাম্মদ আজাহার আলী। আমি মাদার চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে আপনাদের আলোচনা, আপনার চ্যানেল দেখে খুব ভালো লাগতেছি, সবসময় দেখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়েছি। আপনি নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। ইমরান হাসান ভাইয়ের কাছে যাব কথা নিয়ে, আমাদের কথা।
কথা আসলে এমন একটি গুণ, মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে। সৃষ্টির মধ্যে আমরা আজ যাদেরকে উত্তম বা ভালো ব্যক্তিবর্গ হিসেবে জানি, তাদের মাঝে কিন্তু এই গুণটি বিদ্যমান যে তারা মানুষের সাথে সুন্দর আচরণ করে,
উত্তম ব্যবহার করে,
উত্তম ব্যবহার করে, উত্তম কথা বলে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদেরকে সকল ধরনের ত্রুটি থেকে আমাদের কথাগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং সেই কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দিতে পারি, তাহলে আমরাও কিন্তু ওই মানুষদের অন্তর্ভুক্ত হতে পারব। আজ আমাদের মাঝে যেমন মিরাজ ভাইও বলছিলেন, আমাদের কথার মাঝে বিভিন্ন ধরনের রোগ ঢুকে গেছে, সেটা হোক মিথ্যা রূপে, হোক গিবত রূপে, হোক চগলখড়ি রূপে, বিভিন্ন ধরনের বিষয়গুলা এমনভাবে আমাদের কথার মাঝে মিলে গেছে যে আজ আমরা উপলব্ধি করতে পারি না, আমার কথার মাঝে কি গিবত হলো, আমার কথার মাঝে কি চগলখড়ি হয়ে গেল, নাকি আমার কথার মাঝে কারো বিরুদ্ধে কোনো বিষয় চলে আসলো যা বলার কারণে আমি গুনাহগার হচ্ছি। তো আমাদেরকে সর্বদা এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে যে আমরা উত্তম কথাবার্তা কিভাবে বলব। হাদিসে কারিমার মধ্যে এর অসংখ্য উদাহরণ কিন্তু আমরা পাই, সাহাবা একরাম আলিহিমুর রিদওয়ানের সে ঘটনাগুলো আমরা দেখতে পাই যে তারা উত্তম ব্যবহার কিভাবে দিয়েছেন। তখনকার সময় অমুসলিমরা বিভিন্নভাবে বিভিন্ন কষ্টদায়ক কথার মাধ্যমে সাহাবা একরাম আলিহিমুর রিদওয়ানদেরকে কষ্ট দিতেন, কিন্তু সাহাবা একরামের আদর্শ কেমন ছিলেন, কেমন ছিল সাহাবা একরাম আলিহিমুর রিদওয়ান, তাদের উত্তম ব্যবহার আচরণের মাধ্যমে এমনভাবে তাদেরকে প্রভাবিত করেছেন যে তারা ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে। এভাবে অসংখ্য বিষয়গুলো আমরা দেখতে পাই। ঠিক সেভাবেও আমাদেরকেও এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে পরিপূর্ণভাবে বাঁচাতে হবে। যেমন মিরাজ ভাই মিথ্যা সম্পর্কে বলছিলেন, মিথ্যা এটা এমন একটি গুনাহ, গুনাহে কবিরার অন্তর্ভুক্ত, অনেক বড় গুনাহ। আর এর মাধ্যমে একটা ব্যক্তি পারে একটি পরিবারকে, একটি সমাজকে, একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে। আর আমরা যদি হাদিস এবং কোরআনের মাঝে দেখি মিথ্যার বিষয়ে, বিভিন্ন হাদিসে কারিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে এটা থেকে বাঁচার জন্য, এটা থেকে আমাদেরকে অপর মুসলমানদেরকে বাঁচাতে হবে সেক্ষেত্রে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি কোরআনুল কারিমে তাকাই তাহলে সূরা নাহলের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে প্রকৃত মিথ্যেবাদী, মিথ্যেবাদী আসলে কারা, যে নিশ্চয়ই তারাই মিথ্যা আরোপ করে যারা আল্লাহর নির্দেশ সমূহকে বিশ্বাস করে না, এবং প্রকৃত পক্ষে তারাই হলো মিথ্যেবাদী। তো এখানে মিথ্যেবাদী কারা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নির্দেশ যারা মানেন না তারাই হচ্ছে প্রকৃত মিথ্যেবাদী। এখন কি আমরা আমাদের কথার মাঝে, আমরা যখন কথা বলি, আমাদের এই কথাগুলোর মাঝে আল্লাহ তাআলার নির্দেশনা কি থাকে? আমরা কি সেদিকে দৃষ্টিগোচর রাখি? দৃষ্টিকে আমরা সেদিকে পরিলক্ষিত বিষয়গুলোকে আমরা কি সবসময় নজরে রাখি যে আমাদের এই কথার মাঝে এটা আসতে পারবে
না,
এটা বলতে পারবো না, এটা করতে
পারবো না, এটা বলে আহকাম কি রয়েছে,
আহকামগুলোকে আমরা স্মরণে রাখি? এখন যদি আমরা একটু অন্যদিকে তাকাই তাহলে দেখা যাবে আমাদের মাঝে জ্ঞান ইলমের স্বল্পতা,
কোথায় কোন কথা বলতে হবে, কোন ধরনের কথা বলতে হবে, এগুলোই আমরা জানি,
কোথায় কার সাথে স্থান কাল পাত্র ভেদে আমরা কিভাবে কথা বলবো সেটাই জানি না। আজ অনেক সময় মানুষ ভুল ত্রুটি করে, সেটা আলাদা বিষয়, কিন্তু যখন কেউ জানে না সে পদে পদে ভুল করে, আর তাই আমাদেরকে উচিত আমরা যেন জ্ঞান অর্জন করি, ইলমে দ্বীন অর্জন করি, এবং মিথ্যা কাকে বলে জানি, গীবত কাকে বলে জানি, চগলখড়ি কাকে বলে জানি। তাহলে আমরা আমাদের কথাগুলোকে ফ্রেশ সুন্দর আচরণে পরিণত করতে পারি।
সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, কিছু দর্শকদের কাছে যাব, কলও আমাদের কল শুনেছি, একটু সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন তাদেরকেও আমরা একটু সাথে করে নিয়ে নিই। আমাদের মিরাজ ভাই রয়েছেন স্টুডিওতে, রয়েছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, আপনি মিরাজ না হয়তো অন্য কোনো মিরাজ হতে পারে। শাহ আলম ভাই রয়েছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে দেখছেন। কাউসার ভাই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাজ শরীফ শুনাইলে খুশি হইতাম, লাগছে এমন ডাকবে নবী মদিনা, এই কালাম তিনি শুনতে যাচ্ছেন। এবং আরও একটি এস এম এস করেছেন, লিখেছেন আমরা কেমন আছি, আছি আলহামদুলিল্লাহ কুল্লি হাল। নাথখা ভাইকে জীবনে হবে কি তোমার দিদার এই নাটটি শোনাতে বলবেন দয়া করে। তো ইনশাল্লাহ তাআলা আমরা সময় হেপন না করি, যেগুলোর ই এসেছে এগুলো আমরা একটু একটু করে শোনার চেষ্টা করি, কি বলেন?
এই বাসনা দেখব সোনা মদিনা, আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা দেখব শুধু মদিনা, আমারি মনে এই বাসনা দেখব শুধু মদিনা, আমারি মনে এই বাসনা লাগছে হয়তো নবী মরে মদিনা, লাগছে হয়তো নবী মরে মদিনা, গিয়ে শেষ হৃদয় ব্যথা, গিয়ে শেষ হৃদয় ব্যথা, দেখা দেখাবি তারে আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা, জীবনে হবে কি তোমার
সোনার মদিনা কেনে মনে হতে যাই বারলাই কিন্তু টিয়া ফয়সালা শানা মনে হতে যাই বারলাই কিন্তু টিয়া ফয়সালা শানা মনে হলে পাখির মতো উড়াল মারতা আমার টিয়া নাই ফয়সালা কেনে যাইতা সোনার মদিনা
জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে
ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবী কোকিল আমি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান।
সময় আস্তে আস্তে করে আমাদের শেষ হয়ে যাচ্ছে, কথা তো ফুরাবে না, কথা তো থেকেই যাবে, মানুষ ইন্তেকালের পরেও তার কথা থাকে। আমি একটা জিনিস কি করতে চাচ্ছি যে আমরা যখনই কথা বলবো কথাগুলো অবশ্যই ভালো কথা হয়। আমাদের সমাজের মধ্যে এমন কিছু কিছু কথা রয়েছে, মানুষ তো মানুষ দূরের কথা, তার মুসলমানিত্ব নিয়ে দেখা যায় সমস্যা সৃষ্টি হয়ে যায়, তার ইমান চলে যায়। সমাজের মধ্যে কোনো নওজোয়ান ইন্তেকাল হয়ে গেল, অনেক বৃদ্ধরা এসে বলে আল্লাহর এই এত প্রয়োজন হয়ে গিয়েছে যে এই ভরা জোয়ানের প্রতিও আল্লাহ পাকে দয়া হইল না, তাকে উঠিয়ে নিল, তাকে মৃত্যু দিয়ে দিল, আমাদের মতো বৃদ্ধরা থাকতো। এখানে আল্লাহ পাকের প্রয়োজন বলা বোঝানো হয়েছে। তো ওলামায়ে কেরাম বলেন এটা কুফুরি বাক্য। এভাবে করে অনেক কুফুরি বাক্য রয়েছে যার দ্বারা ইমান চলে যায়। নামে মুসলমান ঠিকই থাকে কিন্তু ইমান চলে যায়। এগুলো আমাদের ফাইন্ড আউট করা উচিত যে আমাদের কথাগুলো তো কুফুরি বাক্য হয়ে যাচ্ছে না। কুফুরি বাক্য হলে করণীয় কি? করণীয় হচ্ছে নিজের ইমানকে আবার দোহরানো, নিজের ইমান নিয়ে আসা। যদি স্পেসিফিক কোনো বাক্য থাকে তাহলে ওই বাক্যকে উল্লেখ করে যে আমি ওই বাক্য থেকে, ওই কালাম থেকে, ওই কথা থেকে আমি নিজেকে ফিরালাম, আমি এর মধ্যে নেই। এরপরে কালিমাতে এবা পাঠ করা অর্থসহ। এভাবে করে আমরা যখন নিজেকে হেফাজত করব, অনেক সময় দেখা যায় আপনার গরিব অবস্থা খুবই শোচনীয় অবস্থা, তাদের মুখ থেকেও এমন কথা বের করে দেয়, আরে দেখছি আল্লাহর ভান্ডারে ইনসাফ বলতে কিছু নেই। যারা সমাজের মধ্যে খারাপ কাজ করে বেড়ায় তাদের কি আল্লাহ তাআলা দান করে? আর এত ভালো কাজ করি, এত নামাজ পড়ি, আল্লাহ পাক আমাকে কিছু দান করেন না?
বেশিরভাগ সময় শোনা যায়
কুফরি বাক্য। আল্লাহ পাক ইনসাফ জানেন, ইনসাফ কে দেবে? আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে দান করবে, যাকে ইচ্ছে তাকে পাকড়াও করবে। সম্পদ দিয়েও আল্লাপাক পরীক্ষা করেন, সম্পদ নিয়েও আল্লাপাক পরীক্ষা করেন। তো আপনি কোন পরীক্ষায় রয়েছেন আপনি কিভাবে বুঝবেন? এজন্য খামোশ থাকা এবং ধৈর্য ধারণ করা এটাই শ্রেয় রয়েছে। এমন কথা মুখ দিয়ে বলে দিবেন যে ইমান চলে গেছে, আপনি একবারে আজীবনের জন্য আপনি জাহান্নামী হয়ে যান, তওবা নসিব না হয়। এজন্য সাবধান, কথা বলতে গেলে আমাদের খুব বুঝে শুনে বলতে হবে। কি বলেন মিরাজ?
জি বাবু, গীবত নিয়ে কথা হচ্ছিল। গীবত আসলে এমন একটা বিষয় যা আমাদের কথার মাঝে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
আচ্ছা,
আবার গীবত সম্পর্কে আমাদের জানাও নাই। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ইরশাদ করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন, গীবত হলো তোমার ভাইয়ের অবর্তমানে বা তোমার ভাইয়ের সম্পর্কে তুমি এমন কথা বলো যা তার অপছন্দ। মানে আমরা চিন্তা করা দরকার যে আমরা কোন কথা বলতেছি, যে আমার মুসলমান ভাই, আমার আপন ভাই, আমার আত্মীয় স্বজন, যা কারোর অপছন্দ নয়, আমরা এমন কথা তো প্রতিনিয়তই বলতেছি যা তার অপছন্দ। তো ওই কথাটাই গীবত যা আমার ভাইয়ের অপছন্দ। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি যা বলো তা তার মাঝে থাকে, অর্থাৎ আমি তার বিরুদ্ধে তার জন্য এমন একটা কথা বললাম যেটা সে করেছে, এই ধরনের খারাপ আচরণ বা খারাপ কাজ সে করেছে, তাহলে সেটা গীবত। আর যদি সে করে না থাকে তাহলে সেটা হলো বুহতান, অর্থাৎ অপবাদ, আর সেটা গীবতের থেকেও মারাত্মক। তো আমরা দেখা উচিত যে আমরা যে কথা বলতেছি এর মধ্যে মানুষের গীবত কতটা হচ্ছে। তো আমরা ওই বিষয়ে এখন এতটা মানে বেখেয়াল যে আমাদের বিপদ হচ্ছে কিনা সেটাই আমাদের জানা নেই। আবার অনেক সময় আমরা এই বিষয়ে গর্ববোধ করে থাকি যে আমরা তো সামনে বলে দিয়েছি, মানে আত্মতুষ্টিতে থাকি, আমি কারো
আমি পিছনে বললাম না, যা বলার সামনাসামনি
সামনে বলতেছি। তো ওই লোকের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে সম্মুখে বদনামী করে আর পশ্চাতে বিপদ করে।
আচ্ছা,
মানে আমি বলতেছি আমি সামনে বলে দিয়েছি, তো তার জন্য কি আল্লাহ বলতেছেন ধ্বংস? মানে কেউ কোনো দোষ বা অন্যায় এমনটা করেছে যেটা সে শুনলে তার কষ্ট লাগতেছে, ওই কথাও তার সামনে বলা?
আচ্ছা দেখুন না মিরাজ, আল্লাহ পাক আমাদের কত দোষ ত্রুটি গোপন রেখেছে,
গোপন রেখেছে।
যে ব্যক্তি দোষ ত্রুটি বর্ণনা, অপরের দোষ বর্ণনা করছে, সেও জানে যে আমার দোষ ত্রুটিগুলো যদি আল্লাহ পাক মানুষের মাঝে প্রকাশ করে দেন তাহলে আমার অবস্থান কোথায় থাকবে,
কি হবে,
কি হবে,
যেতে হতে হবে।
আল্লাহ পাকের কত বড় দয়া যে আমাদের কত বড় বড় গুনাহ আল্লাহ পাক, কত বড় বড় মানে জিনিস আল্লাহ পাক গোপন রেখেছেন, দসত্তারিয়াতে চাদর তার বাস। আল্লাহ পাক যেন এভাবেই আমাদেরকে কেয়ামত অবধি, কেয়ামতের দিনও ঢেকে রাখেন এবং ডাইরেক্ট বলে দেন যাও জান্নাতে চলে যাও, কোনো কিছু দরকার নেই, কোনো কিছু ই নেই, সব মাগফিরাত যেন হয়ে যায়, পরীক্ষা ছাড়া মাগফিরাত যেন হয়ে যায়। এছাড়া আমাদের গতি কোথায়, রাস্তা কোথায়, যাওয়ার মতো ই নেই, এমন এমন কাজ করে ফেলেছি যার ক্ষমার অযোগ্য। বাস আল্লাহ পাক আমাদের হেফাজত করবে।
ইরশাদ করেছেন যেভাবে কিয়ামতের দিন গীবত চুগলি এটা বান্দার আমল নামায় তাকে ধ্বংস করবে, ঠিক একটা ব্যক্তি যদি উত্তম আচরণ করে, উত্তম কথা বলে, তাহলে সেটা কিয়ামতের দিন তাকে কেমন উপকার দিবে। সে প্রসঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে ইরশাদ করেন, কিয়ামতের দিন মুমিনের আমল নামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে আর অশোভন আচরণ করে তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করে। এ কারণে আমাদেরকে যেভাবে গুনাহ করলে তার কুফল অনেক ভয়াবহ, ঠিক তেমনি আমরা যখন গুনাহ থেকে বেঁচে উত্তম আমল করব, উত্তম ব্যবহার করব, উত্তম আচরণের মাধ্যমে মানুষকে খুশি করব, মুসলমানদের অন্তরকে খুশি করব, সেটা আমাদের নাজাতের জন্য
যথেষ্ট হবে। বাস এটাই আমাদের কামনা, যে আল্লাহ পাক আমাদের মাগফিরাত দান করেন, নাজাত দান করেন, আমাদের কথা যেন এমন না হয় যার দ্বারা আমাদের উপর জাহান্নাম আজিব হয়ে যায়। আল্লাহ পাক নিজ গুণে আমাদের সকল খারাপ কথাগুলো, বাজে কথাগুলো, গীবতগুলো, চুগলখুরিগুলো, যে কথাগুলোতে আল্লাহ পাক নারাজ হয়েছে, যে কথাগুলোতে মানুষের মনে কষ্ট হয়েছে, যে কথাগুলোতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানে আঘাত হয়েছে, বাস আল্লাহ পাক যেন আমাদেরকে এই সব মাগফিরাত দান করেন, সেই দোয়া করবো। সময় সংকীর্ণ, আমরা সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। তারা পরিশেষে এটাই বলবো যে কথা তো অনেক থাকবে, কথা অনেক রয়েছে, কথা বলবো শুনবো, কিন্তু অবশ্যই আমরা দেখে শুনে বুঝি, চিন্তা ভাবনা করে। আমির আল ইসলাম বলেন পেহলে তোলো বাদ মে বলো, অর্থাৎ প্রথমে চিন্তা করো তারপরে বলো। এই চিন্তা করার অভ্যাস যদি আমাদের চলে আসে যে আমি যে কথাটা বলছি এই কথাটা আসলে এর শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে, এর শেষ কোথায়, এই শেষ কোথায় কথাটা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে অনেক অংশে আপনি অনেক ফিতনা থেকে, অনেক ফাসাদ থেকে, ঝগড়া থেকে আপনি বেঁচে যাবেন। সেজন্য প্রথমে আমরা চিন্তা করার অভ্যাস করি, যে আমি আগে চিন্তা করি যে আমি কী করবো, কথাটা বলবো কি বলবো না। সময় দেখা যায় শয়তান অসুস্থ দেয়, আরে যা হবার হবে বলে দে, কিন্তু না, সময় খামোশ থাকলে, চুপ থাকার দ্বারা মা সমাতা না যা, যে ব্যক্তি চুপ রইল সে নাজাত পে। তো আমরা চুপ থাকি ইনশাআল্লাহ তারা নাজাত হবে। সময় কথা বলার থাকলেও অনেকে বলেন না, বললে তো কোনো দোষ ত্রুটি নেই, আপনি বলে দিলেই এর পিছনে কারণ খুঁজবে, এই খুঁজবে। আপনি ভালো দিলে বল, ভালো দিল নিয়ে মন নিয়ে বললেন, কিন্তু মানুষ অন্য কিছু মনে করবে। তাই আমাদের ঘরে, আমাদের বাইরে, সমাজের মধ্যে আমরা যারাই রয়েছি, আমাদের কথাগুলো হোক শরীয়তসম্মত, আমাদের কথাগুলো হোক আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক, আমাদের কথাগুলো হোক নেকি ভরা, আমাদের কথাগুলো হোক গুনাহমুক্ত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবারও দেখা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতনগর বাদ নিয়ে। এতদিন সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দিই। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, Tala Al-Badru Alayna, Min Saniyat Al-Wada'i, وجب الشكر علينا مدعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك Mustafa jaane rahmat pehla ko salam shamae bazme hidayat pehla ko salam wase azam imam mutqa walqa wase azam imam mutqa walqa jalwa e shan e qudrat pehla ko salam mustafa jaan e rehmat pehla ko salam ڈال دے قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہلا کو سلام فیض سے جن کے لا سے جن کے لا کو عیبا میں سجے اس امیر اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام
সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক اللهم بلغنا رمضان بصحة وعافية اللهم إني أسألك المعافة في الدين والدنيا والآخرة اللهم إني أسألك المعافة في الدين والدنيا والآخرة اللهم إني أسألك المعافة في الدين والدنيا والآخرة اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وحق لا إله
রহমত পূর্ণ প্রভাত হয় তার।